ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাজ বেন হিউসন। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার মারফত শুক্রবার মধ্যরাতে জানান, মেলানিয়া ও আমার দুজনের পরীক্ষার ফলাফল পজিটিভ। আমরা দুজনেই কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করতে চলেছি এখন থেকেই। একত্রে আমরা এর মোকাবেলা করব। চিকিৎসকদের ধারণা, ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স ও ওজনের কারণে তাঁর বড় ধরনের ঝুঁকি রয়েছে। প্রেসিডেন্টের সকল রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে। তাঁর সংক্রমণের খবরে তাৎক্ষণিকভাবে স্টক মার্কেটে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জাতীয় জরিপে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে তাঁর প্রচার অভিযানও এখনও সমূহ ঝুঁকির মুখে। বৃহস্পতিবারও তিনি কতিপয় কর্মকর্তা সহ অর্থ সংগ্রহ অভিযানে নিউজার্সি সফর করেন। সেই অনুষ্ঠানে তিনি বহু ডজন লোকের মুখোমুখি হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ২৭টি রাজ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে। উইসকনসিন রাজ্যে সেপ্টেম্বর মাসে ১১১% সংক্রমণ বৃদ্ধির কথা জানানো হয়। নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, উইসকনসিন, মন্টানা, ইউটা, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং এ ৫০% সংক্রমণ বৃদ্ধির কথা জানানো হয়। তবে গত মাসে ক্যালিফোর্নিয়ায় ৫০%, নেভাডায় ৪৯% এবং ফ্লোরিডায় ৪৭% সংক্রমণ হ্রাসের কথা জানানো হয়। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ২২,৩০০ জন কোভিড-১৯ প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা ২,০০,০০০ উপরে। প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বিতর্ক অনুষ্ঠানে কোনো পরিবর্তন আনার বিরোধিতা করে বলেন, আমি যখন অনায়াসে বিতর্কে জিতেছি, কেন আমি বিতর্ক কমিশনকে পরিবর্তন আনতে অনুমতি দেব? তবে উভয় প্রার্থীকে বারবার তাদের বক্তব্যে বাধা দিতে দেখা যায়, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বেশি হস্তক্ষেপ করেছেন। ৯০ মিনিটের এই বিতর্ক নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এসবের নীতিমালা লঙ্ঘনের কারণে স্বতন্ত্র নির্বাচন কমিশন বুধবার জানায় যে তারা খুব শীঘ্রই পরবর্তী দুই বিতর্ক অনুষ্ঠানের বেলায় আরো কঠোর নীতি প্রবর্তন করতে চলেছে। কোভিড-১৯ দ্বিতীয় সংক্রমণের ধাক্কায় বিপর্যস্ত ইসরায়েলি জনগণ। প্রতিদিন সেখানে হাজার হাজার নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এসব শনাক্তকরণ সম্ভবপর হয়েছে সিনব্যাট নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। এই ব্যবস্থার মাধ্যমে সকল ইসরায়েলিদের সেলফোন ট্র্যাক করে শনাক্ত করা যায় যে সংক্রমিতদের সংস্পর্শে কারা সংক্রমিত হয়েছেন। এই ব্যবস্থাতে অনেকে গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে মহামারীর ছোবল থেকে বাঁচতে অধিকাংশ ইসরায়েলি জনগণ গোপনীয়তার কথা আর ভাবছেন না। সিনব্যাট প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলে সংক্রমণের গতির উপর নজর রাখা হয়েছিল। বিরোধী কেনেসেট সদস্য মেরাব মাইকেলি অবশ্য এর বিরোধিতা করে বলেছেন যে সিনব্যাট প্রযুক্তি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবহার করা হোক, নিরীহ জনগণের বিরুদ্ধে নয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সংক্রমণে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন আরো ১,৩৯৬ জন। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
করোনা নিয়ে বিশ্বব্যাপী যে অপপ্রচার চলছে, বাংলাদেশেও তার আঁচড় লেগেছে। বিপুল জনগোষ্ঠী স্বাস্থ্যবিধি মানতে নারাজ। তারা বলছেন, করোনা নিয়ে চিন্তা নেই, এটা বড় লোকদের রোগ, তাই মাস্ক পরার কি দরকার। শহর, বন্দর, গ্রামেগঞ্জে একই প্রচার চলছে। রাজধানী ঢাকাও যে এর ব্যতিক্রম তা কিন্তু নয়। হাতির ঝিল দেখলে মনে হয় না এদেশে কখনো করোনা ছিল বা আছে। যানজট পুরনো চেহারায় ফিরে গেছে অনেক আগেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে চিন্তিত। তারা বলছেন, শীত সামনে রেখে আমরা এক আত্মঘাতী পথে হাঁটছি। আমরা সবাই বলছি শীতে করোনার দাপট আরও বাড়বে, অথচ স্বাস্থ্যবিধি মানছি না। বিয়ে শাদীর অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। মাস্ক ছাড়া মুসল্লিরা মসজিদে প্রবেশ করছেন, মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও একই চিত্র। ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার অনেকটা বাধ্য হয়েই নতুন করে নির্দেশনা জারি করেছে, বলেছে মাস্ক ছাড়া কেউ ধর্মীয় উপাসনালয়ে উপবাস করতে পারবেন না। মাইকে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে। মাস্কের কথা বললে অনেকেই তাৎক্ষণিক জবাব দেন, ছয় মাস তো পড়লাম আর কত, আমাদের কিছু হবে না। কারণ বাজারে পেঁয়াজের আড়তে ব্যবসা করেন সোহেল মিয়া। মাস্ক নিয়ে তার অভিজ্ঞতা,
মাস্ক তো মনে করেন কেউই পড়তেছে না, আর যদি করোনা আসে দেশে না নাই বা এরকম মনেই হয় না, মনে নাই করোনা যে আসে অনুভবই নাই। শতকরা একশোর মধ্যে 90 জনের নাই মাস্ক, শতকরা 10 জনের আছে মাস্ক।
হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, গণপরিবহনে আগের চিত্রই দেখা যাচ্ছে। অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক পরার ব্যাপারে অনীহা দেখাচ্ছেন। ঢাকায় যখন এই অবস্থা তখন বিদেশে বাংলাদেশি মাস্কের চাহিদা বেড়েছে। বিজিএমইএ সূত্র জানায়, মার্চ থেকে জুলাই এই পাঁচ মাসে 2,69,00,000 ডলারের মাস্ক রপ্তানি হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে বাজার বেড়েছে বহুগুণ। ওদিকে করোনা ভাইরাসের কারণে যেসব গার্মেন্ট শ্রমিক চাকরি হারিয়েছিলেন তারা কাজ ফিরে পাচ্ছেন না। প্রায় 70,000 শ্রমিক এ সময় চাকরি হারান, স্বল্প সংখ্যক শ্রমিক চাকরি ফিরে পেয়েছেন। বর্তমানে বাংলাদেশে প্রায় 4,000 গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। সর্বশেষ গত 24 ঘন্টা আরো 33 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 1,396 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশে দলিত সম্প্রদায়ের একটি মেয়েকে ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে, শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদনে।
উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যার গণধর্ষণের ঘটনায় এবং পরবর্তী সময় তার মৃত্যুর ফলে গোটা দেশব্যাপী যে আলোড়ন তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই হাথরাসে মিতার বাড়িতে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন দলের অন্যান্য সাংসদদের সঙ্গে হাথরাস যাওয়ার চেষ্টা করলে তাদের আটকে দেয় উত্তরপ্রদেশের রাজ্য পুলিশ। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান ডেরেক ওব্রায়েন, পুলিশ ও তৃণমূলের সাংসদদের তর্কাতর্কিও বেঁধে যায়। প্রসঙ্গত বলা যেতে পারে, হাথরাস নিয়ে তুঙ্গে উঠেছে ভারতের রাজনীতির দড়ি টানাটানি। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাথরাস ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যান রাহুল গান্ধী। আজ আবার তৃণমূল সাংসদদের একটি দল মৃতার গ্রামে যাওয়ার চেষ্টা করেন, পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ঠেলাঠেলি, মাটিতে পড়ে যান ডেরেক ওব্রায়েন, তবে তখনই তাকে টেনে তোলা হয় বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ইসলামিক স্টেট জঙ্গি সংস্থায় যোগ দিতে যে 27 জন আমেরিকান নাগরিক সিরিয়া ও ইরাকে গিয়েছিলেন তারা সবাই যুক্তরাষ্ট্রের মাটিতে আবার ফিরে এসেছেন, তবে এদের 10 জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। স্বদেশে ফিরে আসা একে বাবা ও তার ছেলে যুক্তরাষ্ট্রে ফিরে আসার কয়েক ঘন্টা পরেই রাজস্ব দফতরের ঘোষণা দেয়া হয়। 53 বছর বয়সী ইমরান আলী ও তার 19 বছর বয়সী ছেলে জিহাদকে জঙ্গি গোষ্ঠী বরাবর সাহায্য সহায়তা দেবার জন্য দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, ফিরে আসা 70 জনের বিরুদ্ধে আইসিস সম্পর্কিত কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি, এদের মধ্যে 15 জনই শিশু। স্পেনে নতুন সংক্রমণের প্রেক্ষিতে সরকার সীমিত লকডাউন ঘোষণা করেছে। রাজধানীর 30 লক্ষ জনগণ কাজে, স্কুলে বা চিকিৎসা নেওয়া ছাড়া অন্য কোনো কারণে ঘর থেকে বেরোতে পারবেন না। সকল বার, রেস্তোরাঁ নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হবে এবং বসার ক্ষমতা 50% কমিয়ে আনা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ মন্ত্রিসভার সদস্য ও স্বায়ত্তশাসিত এলাকার প্রধানদের সঙ্গে বৈঠকের পর এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি।
শ্রোতা, আপনারা খবরেই শুনেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী ক্যারেন পেন্স, ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন, ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহফ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন। ওদিকে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর বিস্তারিত প্রতিবেদনটি শুনুন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁদের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে ঘোষণা করা মাত্র ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় ওদের দুজনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কোবিন্দ বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পত্নী মেলানিয়া ট্রাম্পের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, প্রার্থনা করছি তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। আমরা তাদের এই কঠিন সময়ে তাদের পাশে আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন খবর পেলাম। এখন তারা হোয়াইট হাউসে কোয়ারেন্টিনে রয়েছেন। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি। সুস্থ হয়ে অচিরেই যেন তারা আবার কাজে ফিরে আসেন। বস্তুত সস্ত্রীক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন খবর পাওয়ার পরই বিশ্বের নানা দেশ থেকে তাদের প্রতি সমবেদনা ও শুভেচ্ছা বার্তা যায়। অবশ্যই ভারত তাদের অন্যতম। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করেছে, দুর্বল পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের এখনো মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ব্যর্থ হয়েছে। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার বিষয় হওয়া উচিত ছিল রোহিঙ্গা সংকটের সমাধান। সরকারের সামগ্রিক কার্যকলাপ বিবেচনায় এ ধরনের অগ্রাধিকার সর্বত্রই অনুপস্থিত বলে উল্লেখ করে তিনি বলেন, কারণ তারা দেশে তাদের কর্তৃত্ববাদী সরকারকে টিকিয়ে রাখতে বহির্বিশ্বে এ সমস্যাকে কাজে লাগাচ্ছে। তিনি বলেন, বিশ্বের কিছু দেশও এ সমস্যার সমাধান চায় না, কারণ তারা এ ধরনের সমস্যা জিই রেখে বাংলাদেশ ও মিয়ানমারের মতো দেশে কর্তৃত্ববাদী সরকারকে টিকিয়ে রাখতে চায়।
মিয়ানমারের কাছে তারা করে নতজানু হয়ে গেছে, এটা হচ্ছে কারণ হচ্ছে তাদের কাছে কোন অবস্থান নেই, আন্তর্জাতিক ভাবে কোন অবস্থান না কারণে। শুধু বাংলাদেশ নয়, অনেকগুলো দেশেই আপনার কর্তৃত্ববাদী যে শাসন, সেই শাসনগুলোকে টিকিয়ে রাখার জন্য জাতীয় আন্তর্জাতিক একটা চক্র কাজ করছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের এ সকল দুর্বলতার কারণেই জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সহ কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তাবে বাংলাদেশ তার দীর্ঘদিনের বন্ধু চীন ও রাশিয়ার সমর্থন লাভে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমার তার সেনা সমাবেশ করায় উদ্বেগ প্রকাশ করে তিনি মিয়ানমার সেনাবাহিনীর এ ধরনের অপতৎপরতা রুখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং আন্তঃআঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রতিবাদের মুখে মিয়ানমার সেনাবাহিনী সীমান্ত থেকে দূরে সরে গিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দীপঙ্কর চক্রবর্তী, আরেকটি রিপোর্ট।
ভারতে উত্তরপ্রদেশের হাথরাস জেলায় এক দলিত কন্যাকে গণধর্ষণের পর খুন ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ আদালত উত্তরপ্রদেশ সরকারের কৈফিয়ত তলব করেছে। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের বিচারপতিরা বলেছেন, আগামী 12 অক্টোবর উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব, পুলিশের ডিরেক্টর জেনারেল, হাথরাসের জেলাশাসক ও পুলিশ সুপার প্রমুখ উচ্চপদস্থ সরকারি অফিসারেরা যেন আদালতে হাজিরা দেন এবং সমস্ত তথ্য প্রমাণ সহ তারা যেন আদালতকে এই ঘটনায় তাদের কার্যকলাপ কী ও কেন তা বুঝিয়ে বলেন। বিচারপতিরা সেই দিন নিহত মেয়েটির বাবা মাকেও আদালতে যেতে বলেছেন এবং তাদের বক্তব্য নির্ভয়ে পেশ করতে বলেছেন। ওরা যাতে নির্বিঘ্ন ও নিরাপদে ওদের গ্রামের বাড়ি থেকে লখনৌ আদালতে পৌঁছতে পারেন তার ব্যবস্থা করতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। দিন কয়েক আগে দলিত ঘরের ওই মেয়েটিকে উচ্চবর্ণের কিছু লোক গণধর্ষণ করার পরে প্রচণ্ড অত্যাচার করে, যার ফলে কয়েকদিন কোমায় থাকার পরে তার মৃত্যু হয়। কিন্তু আদালতের মতে তার চেয়েও বেশি অন্যায় করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন ও পুলিশ, যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাতারাতি মেয়েটির দেহ পুড়িয়ে দেয়। বাবা মা আত্মীয় পরিজনের অনুরোধ সত্ত্বেও দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি, এমনকি দাহ কাজের সময় কাছাকাছি যেতেও দেওয়া হয়নি। তারপর থেকে মেয়েটির পরিবারবর্গের অভিযোগ, প্রশাসনের লোকেরা এমনকি জেলাশাসকের মতো উচ্চপদস্থ সরকারি আধিকারিকও তদন্তের নামে তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়েছেন এবং জেলাশাসক নাকি মেয়েটির কাকাকে লাথি মেরেছেন। এইসব ঘটনা আদালতের বিচারকদের কানে পৌঁছানোর পর তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে এই মামলা দায়ের করেছেন এবং সরকারি উচ্চপদস্থ অফিসারদের তলব করেছেন। উত্তরপ্রদেশ সরকার যেভাবে এই ঘটনাকে আড়াল করতে ব্যস্ত, পুলিশ যেভাবে বিরোধীদের সেখানে যেতে বাধা দিচ্ছে, সংবাদপত্রের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে, তাতে আদালত অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে এবং বলেছে কোনো রাজ্যে আইনের শাসন আছে কি না এইসব ঘটনাতেই তার প্রমাণ হয়। 12 অক্টোবর আদালতে শুনানির ওপর পরবর্তী ঘটনা প্রবাহ অনেকটাই নির্ভর করছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
প্রায় 28 বছর ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড এবং ইয়াটি পড়ে আছে আমদানি হওয়া বিপজ্জনক রাসায়নিক ও দাহ্য পদার্থ। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে রাসায়নিক ও দাহ্য পদার্থ পড়ে থাকায় ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং সম্প্রতি বন্দরের একটি শেডে অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়ে চড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা বিস্ফোরক জাতীয় রাসায়নিক পদার্থ দ্রুত সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব।
আমরা বৈরুত ঘটনার পর থেকে এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, কমিটি কাজ করছে। তাছাড়া আমরা কাস্টমস কর্তৃপক্ষকে অগাস্ট মাসের 9 তারিখ এবং 19 তারিখ পরপর 2টি চিঠি দিয়েছি এই অকালাসকৃত পণ্যগুলা, যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য।
এদিকে দীর্ঘদিন ধরে বন্দর শেডে বিপজ্জনকভাবে রাসায়নিক ও দাহ্য পদার্থ পড়ে থাকার জন্য বন্দর ব্যবস্থাপনাকেই দায়ী করছেন শিপিং এজেন্টস প্রতিনিধি এবং নাগরিক আন্দোলনের নেতারা।
বিপজ্জনক এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কিংবা অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই ধরনের বিষয়গুলি কিন্তু বেশি দিন বন্দরে রাখার নিয়ম নেই, এবং যার কারণে এবং কোনো কোনো সময় এগুলি দেখা যায় বেআইনিভাবে যদি আসে তখন বন্দরে পড়ে থাকে, এটা তখন তাও খালার দিতে পারে না।
পণ্য পড়ে থাকে সেটা একটা লিস্ট থাকে, কিন্তু অ্যাকচুয়ালি বন্দরে ওই ধরনের কোনো এক্সপার্ট এখনো তৈরি হয়ে আসে নাই যে কোনটি আপনার বন্দরের জন্য ক্ষতিকারক হতে পারে, কোনটি দাহ পদার্থ, কোনটি আপনার বিভিন্ন ধরনের বিস্ফোরক হতে পারে, এই ধরনের কিন্তু কোনো ধরনের আপনার গবেষণা বা এই ধরনের কোনো এক্সপার্ট কিন্তু বন্দরে বা কাস্টমসে ওইভাবে নাই।
ঝুঁকি কমাতে রাসায়নিক পদার্থ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলছেন বন্দর কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দর অনেক 30 লাখ কন্টেনার হ্যান্ডেল করে, অনেক জায়গা পাশেই আমাদের অন্যান্য শেড আছে, আমরা এই কেমিক্যাল নিয়ে আর কোনো মানে এলসিএল কোম্পানি নামবে এবং শেড আর গন্তব্যে চলে যাবে, তবে পুরা চেইনটাকে আমার মনে হয় বাংলাদেশের নিরাপত্তার জন্য এই কেমিক্যাল যে নামার পর যে যেখানে যায় তার গন্তব্য, এই গন্তব্য পর্যন্ত ট্রেস করা দরকার।
দুর্ঘটনা এড়াতে দ্রুত বিপজ্জনক রাসায়নিক পদার্থ সরিয়ে নিয়ে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত করার কথা বলছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরুদ্দিন, যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যের নিউ হ্যাভেন এর ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুশফিক মুবারক আমাদের আজকের অতিথি। আমরা আলোচনা করব 3 নভেম্বরের নির্বাচন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এবং অর্থনীতি নিয়ে। ডক্টর মুশফিক মুবারক, এই সামনের 3 নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এবং অর্থনীতি কতখানি প্রভাব ভোটারদের উপর ফেলতে পারে বলে আপনার মনে হয়?
অবশ্যই, থ্যাংক ইউ। প্রথমত অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। তো অবশ্যই ভোটারদের জন্য অর্থনৈতিক বিবেচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন 1992 সালের নির্বাচনে বিল ক্লিন্টন, ফর্মার প্রেসিডেন্ট, বিখ্যাতভাবে বলেছিলেন ইটস দ্য ইকোনমি স্টুপিড, যে প্রধান কারণ কে ভোট পায় সেটা ইকোনমির উপর নির্ভর করে। কিন্তু এইটি একটি অদ্ভুত বছর আমরা যদি অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করতে যাই। এই অস্বাভাবিক বছরটার কারণ হলো যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে ভাইরাস নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। যেগুলো দেশে ভাইরাস নিয়ন্ত্রণ হয়ে গেছে সেখানে ইকোনমি রিবাউন্ড করে গেছে। আর এখন যদি অর্থনৈতিক বৃদ্ধির কথা চিন্তা করি, ইকোনমিক গ্রোথ, সেটাও কিন্তু ভাইরাস নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। যেমন সেটার কারণ হলো এখন বিভিন্ন রিসার্চার ডেটা, এই দেশে যে বিভিন্ন রিসার্চাররা কাজ করছেন তার গবেষকরা পেয়েছেন যে লকডাউন হোক আর না হোক, মহামারী যখনই থাকে ধনী ব্যক্তিরা, এই সোসাইটির যারা ধনী মানুষ, তারা কিন্তু বাইরে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা লকডাউন না থাকলেও কিন্তু সেই ঝুঁকিটা নিতে চায় না। এখন তারা যদি ধনী ব্যক্তিরা যদি বাইরে এসে রেস্টুরেন্টে না যায় বা তারা যদি বাইরে না যায়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি করা খুব কঠিন হয়ে যায়। তার কারণ হলো যে যদি লোকজন টাকা খরচ না করে তাহলে তো এমপ্লয়মেন্ট তৈরি করা খুব মুশকিল। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এখন এই ইকোনমির, যে এই মহামারী নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু কার্যকর পদক্ষেপ এর প্রয়োজন।
করোনা ভাইরাস COVID-19 এর কথা উল্লেখ করলেন। নির্বাচন উত্তর পরিস্থিতিতে সম্ভাব্য ভ্যাকসিন ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, এই যে আশাবাদ, এই আশাবাদের প্রেক্ষাপটে অর্থনীতি নিয়ে অর্থনীতিবিদ হিসেবে আপনি কতখানি আশাবাদী?
এখন ভ্যাকসিন কি এই ইকোনমির টার্ন অ্যারাউন্ড করতে পারবে কিনা তা নির্ভর করে যদি লোকেরা কি সেই টিকাটা, যে ভ্যাকসিনটা তৈরি হবে মার্কেটে আসবে, সেটা কি নিরাপদ কিনা তার ব্যাপারে লোকজনের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যদি আত্মবিশ্বাস যে বোধ করে যে এটা আসলে নিরাপদ, তাহলেই তারা হয়তো ভ্যাকসিন নিবে, তাহলে এই মহামারীর মহামারীটা মানে কন্ট্রোলে থাকবে, আর তখনই আমাদের অর্থনীতি একদম চেঞ্জ হতে পারে। এখন প্রবলেম হলো যে অনেক আমেরিকানরা আগে থেকেই এই কোভিড এর আগে থেকেই সেই বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে তারা খুব ডাউটফুল, বিরোধী বলা যায়। যেমন অন্যান্য ভ্যাকসিন, যেমন মিজলস ভ্যাকসিন অনেকে নিতে চায় না। ক্যালিফোর্নিয়ায় এটা একটা প্রবলেম আছে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রবলেম আছে। তো তার উপর একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে এখন, যেটা হলো যে ভ্যাকসিন অনুমোদনের প্রক্রিয়াটি, যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA বা CDC সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদের অনুমতির উপর নির্ভর করে। তো সেই প্রক্রিয়াটি এখন মনে হচ্ছে প্রায় রাজনৈতিক দিকে চলে গেছে, বৈজ্ঞানিক দিক না থেকে রাজনৈতিক একটা ব্যাপার চলে এসছে, একটা পলিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, আর যদি সেটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যায় তাহলে অনেকের কিন্তু ওই আত্মবিশ্বাসটা থাকবে না বা জন্মাবে না। আর যদি সেটা যদি না হয়, আত্মবিশ্বাস যদি না থাকে, যদি ভ্যাকসিন লোকে না নেয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম তৈরি হতে পারে। আর আর আমাদের ওই আপনি যে অর্থনীতির কথা জিজ্ঞেস করলেন, তেমন একটা কোনো রিভার্সাল হতে হয়তো হয়তো হবে না।
ভ্যাকসিন নিয়ে নানান রকম সন্দেহ ইত্যাদি আছে, অবিশ্বাস। তো অনেকে এখনই বলতে শুরু করেছেন যে আমি ভ্যাকসিন নেব না, তো এরকম পরিস্থিতি হতে পারে। সে যাই হোক, এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আপনি অর্থনীতিবিদ হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন?
জি, তো এখন আমি যে কথাগুলো আমরা এখনই আলোচনা করলাম, তো মানে ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট, তার মানে গভর্নমেন্টের লিডারশিপ খুবই ইম্পর্টেন্ট, একদম ক্লিয়ার লিডারশিপ আর ক্লিয়ার গাইডলাইন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন কিছু কিছু আর সেটাও কিন্তু আমি আমি বারবার প্রত্যেকটা প্রশ্ন আপনি অর্থনীতির কথা জিজ্ঞেস করছেন, আমি বারবার ভাইরাস সংক্রমণের কথাই ফেরত আছি। সেটার কারণ হলো দুটো কিন্তু একদমই
সাংঘাতিকভাবে সম্পৃক্ত,
একদম। আর আর তো আমার এই আমাদের এই কম্পারেটিভ কোয়েশ্চেনটা যে জিজ্ঞেস করলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা অন্যান্য দেশের তুলনায়, সেটাও একই ব্যাপার। যেগুলো দেশে দেখা গেছে যে তারা ভাইরাস সংক্রমণটা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে, হ্যাঁ, তারাই কিন্তু ওই ইকোনমিক টার্নারাউন্ডটা আগে এগিয়ে পেয়েছে। এমন এমনকি আমেরিকার ভেতরেই বিভিন্ন রাজ্যে, যেমন আমি যেখানে বাস করি কনেটিকাটে, এখানকার লোকাল গভর্নমেন্ট তারা খুবই ভালো লিডারশিপ দিয়ে খুব ভালো কাজ করে এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে সফল হয়েছিল। হ্যাঁ, আর সেই কারণে দেখা গেছে যে আমাদের ইকোনমি আগে আগে খোলা সম্ভব হয়েছে। যেমন আমার মানে প্রফেসর জব এই চাকরি ছাড়াও আমাদের ফ্যামিলি আমরা একটা ছোট ব্যবসা চালাই এখানে, আর সেটা হলো একটা অ্যাথলেটিক ব্যবসা, যেখানে লোকজন এসে ইউনো এক্সারসাইজ করতে আসে। তো তো সেটাও সেটাও চালাতে দেখা গেছে যে আমি কিছুদিন আগে যখন আমরা এই ফ্যাসিলিটি আবার খুলতে পেরেছি, হ্যাঁ, তো যেই কর্মী আমরা নিযুক্ত করেছিলাম তারা আবার ইউনো এই কাজে চলে আসতে পেরেছে, তাদের তাদের আয় বেড়ে গেছে। তো সেই কারণে আবার ইকোনমি হ্যাজ পিকড আপ। হ্যাঁ, তো আমাদের সেটাই প্রয়োজন। এখন যেগুলো আমাদের প্রবলেম হলো, যে আপনি যে কম্পারেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, যেগুলো ওভারঅল আমেরিকা কিন্তু ইয়ের তুলনায় অন্যান্য দেশের তুলনায় এই ভাইরাসটা তেমন একটা কন্ট্রোলে আনতে পারেনি, এটা একটা সারপ্রাইজিং ব্যাপার। আর সেই কারণেও আমাদের অর্থনৈতিক ক্ষতি অনেক বেড়ে গেছে, অনেক বেশি এখনো চলছে। আমি একটা শেষ কথা বলতে চাই যে ভ্যাকসিনের কথা আমরা তো অনেক বললাম, তো তা আশাবাদ রাখা ঠিক, কিন্তু তাছাড়া অন্যান্য খুব সিম্পল জিনিস আমরা করতে পারি, যেমন মাস্ক আবশ্যক করা, হ্যাঁ, একটা ম্যান্ডেট দেওয়া যে সবাই মাস্ক পরুক, তাতে কিন্তু অনেক আগে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে দিতে পারে, কিন্তু গভর্নমেন্টের
অনেক কম হবে।
হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সে গভর্নমেন্টের প্রয়োজন একদম খুব একটা ডিরেক্টিভ দেওয়া, একদম খুব ক্লিনলি, যে আসলে সবার মাস্ক পরা আবশ্যক।
জি, কানেটিকাটের নিউ হ্যাভেনের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর মুশফিক মুবারক, আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিলেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Mario Ritter Jr., Susan Shand, and John Russell. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, here is Mario Ritter Jr.
All the paintings and other works of art you find at museums around the world represent just a small percentage of their collections. Most of what they have is, at any given time, stored away out of the public eye. One art museum in the Netherlands is trying to change that. Charles X is director of Museum Boijmans van Beuningen in Rotterdam. Recently, he showed the museum's new depot, or storage area, to the Associated Press and other media. The building is expected to hold 151,000 artworks when it opens to the public next year. Almost all these works have yet to be made available and shown to the public at any given time. X told reporters, "You mount about 6% of the collection, but then you have 90% in storage. What is the public responsibility to not show 90%? He added that having so much of a collection in storage means that it can be forgotten. When you cannot look at it, you always have the kind of risk that it's out of sight, out of mind," he said. The project was partly driven by a problem. The old storage space in the basement of the museum was in danger of flooding. That could put the valuable artwork at risk. The new depot is near the center of Rotterdam's Museum Park. The 39.5-meter-tall depot is covered with 1,664 shiny mirrors. The mirrors have special meaning to Rotterdam residents. Local people and organizations paid for many of them at a cost of about $1,165 each. Their donations helped to pay for the $105 million project. The top of the building is the new home for 75 birch trees. The trees were grown at ground level so that their roots could interconnect to make them stronger. Inside the new depot, visitors will find 5 different climates, each one designed to protect different kinds of art. Materials such as glass, prints, and paintings by the famous Dutch masters will be kept in areas meant for them. Architect Winnie Moss designed the depot. He said museum officials did not want a depot that looked like a high-security building on the edge of the city. Instead, it is in the middle of green open space and surrounded by other museums in the center of the city. Moss designed the building to be round and wider on top than on the bottom. He said he wanted to reduce the space it takes up. The depot, however, will be a working environment. The inside is very simple. Visitors may see workers preparing artworks for shipping and conservators working to repair old paintings. The depot will also have space for members of the public who want to store their art. The openness of the depot seems to be a security worry, but X said the art is safe. I'm Mario Ritter, Jr.
The American Library Association released its list of the 100 books that have been censored the most in the United States. The ALA calls it the list of most challenged books. The list includes books from writers Toni Morrison, a Nobel Prize winner, John Green, Harper Lee, and Margaret Atwood. Parents' criticisms of these books included descriptions of illegal drug use and suicide. Offensive language was also one of the reasons. A lot of the books on the list show that parents are questioning books by people of color and books from the LGBTQ community, said Deborah Caldwell Stone. She is the director of the Library Association's Office for Intellectual Freedom. Examples include Morrison's The Bluest Eye, about a black girl raped by her father, Alex Gino's George, about a transgender child, and Justin Richardson's and Peter Parnell's picture book about two gay penguins, and Tango Makes Three. The list was announced this week as the Library Association prepares for its yearly Banned Books Week. The ALA explains that an attempt to censor a book is a written complaint filed with a library or school requesting that materials be removed because of content or appropriateness. The list over the past 10 years includes popular books such as Harper Lee's To Kill a Mockingbird and Mark Twain's The Adventures of Huckleberry Finn. Others included were Margaret Atwood's The Handmaid's Tale, John Steinbeck's Of Mice and Men, and J.D. Salinger's The Catcher in the Rye. I'm Susan Shand.
The Sixth Sense is a famous American movie. The 1999 film tells the story of a young boy who has an unusual issue. He claims that he can see dead people. In the film, the boy describes his problem.
I see dead people walking around like regular people. They don't see each other. They only see what they want to see.
Today on Everyday Grammar, we will explore some of the words that you just heard. We will also explain a pronoun that the boy used, the words each other. This term is an example of a reciprocal pronoun. But first, let's start with a few definitions. Pronouns are words that take the place of a noun. Words such as I, me, or my are personal pronouns. The word you choose depends on how it is used in a sentence. For example, personal pronouns can act as the subject or object. They can also show possession. This is known as the possessive case. When using the first person, the subject pronoun is I, and the object pronoun is me. The possessive pronoun is my. Some grammar books use the term possessive adjective in place of the term possessive pronoun. What exactly are reciprocal pronouns? Reciprocal is a word that describes a relationship in which people or groups do something similar, as in this sentence.
Mark helped Bob, and Bob helped Mark.
In newspapers, you might read about reciprocal trade agreements. Consider an imaginary trade deal between two countries. Country A reduces taxes on goods from Country B, and in return, Country B lowers taxes on goods from Country A. In grammar, reciprocal pronouns are pronouns that refer to a previously named noun. They suggest that one person or group does something to or for another person or group. In exchange, that person or group does something to or for the first person or group. Luckily, there are only two reciprocal pronouns you need to know. They are each other and one another. Consider our earlier example.
Mark helped Bob, and Bob helped Mark.
With a reciprocal pronoun, the sentence would become,
Mark and Bob helped each other.
The pronoun each other refers to two people, Mark and Bob. Reciprocal pronouns have two common uses. First, they can act as objects referring to previously named nouns, as in our example about Mark and Bob. Second, they can act as determiners, words that mark nouns in the possessive case. Here is an example.
Mark and Bob even do each other's homework.
Now, you might be wondering about the second reciprocal pronoun, one another. How is it different from each other? In general, each other refers to two nouns, while one another refers to three or more nouns. Here is an example.
All the players on the team help one another with their homework.
Knowing the difference between each other and one another is important for a very strict writing test. But to be honest, when talking with a native English speaker, you do not need to worry too much about the difference. Sometimes native speakers use each other to refer to three or more. What is most important is that you understand the idea of reciprocal pronouns and how they act in a sentence. At the beginning of this report, you heard a few lines from the movie The Sixth Sense. You will hear native English speakers use reciprocal pronouns in many other films, television shows, and news stories. Listen carefully to how native speakers use them. A piece of advice for you. When you use each other in speaking, pay careful attention to the ch sound at the end of each. It is a difficult sound for speakers of many languages. I'm John Russell.
VOA Learning English. Welcome to The Making of a Nation. I'm Steve Ember. Last time, we talked about the election of Martin Van Buren as the 8th President of the United States. Van Buren had served as President Andrew Jackson's Secretary of State and later his Vice President. Jackson asked his political party, the Democrats, to nominate Van Buren as their presidential candidate in the 1836 election. The Whig Party was against him, but their opposition was divided. Van Buren won the election easily. Jackson stood beside Van Buren as the new president was sworn in at the Capitol building in Washington. Physically, the two men were very different. Jackson was tall, with long white hair that flowed back over his head. Jackson's health had been poor during the last few months he spent in the White House. He seemed tired. There was almost no color in his face. Van Buren was much shorter than Jackson and had much less hair. His eyes were brighter than those of the old man next to him. In his inaugural speech, Van Buren noted that he was the first American born after the Revolution to become President of the United States. He was also the first president who was not from a British family. His family was Dutch. Van Buren said he felt he belonged to a later age. He called for more unity among Democrats of the North and South. He said better times were ahead for the country. Martin Van Buren had a poor education as a boy. He went to school only for a few years. His father was a farmer and hotel keeper at a small town in New York State. Politicians, including Alexander Hamilton and Aaron Burr, had sometimes visited the hotel. By listening to them and others, the future president learned about politics. Eventually, Van Buren studied in a law office and became a lawyer. In the first years of his career, he defended tenants and renters who were fighting large plantation owners for their land. As a result, he developed a reputation for helping the common man. Van Buren became a local official and then a senator and governor of New York. When he was 24, he married a young woman he had grown up with. But she died of tuberculosis after 12 years, leaving him with 4 sons.
And after that, he was known as quite charming among the ladies, as they said in those days.
Historian Joel Silby is an expert on Martin Van Buren. Mr. Silby says most people who knew Van Buren liked him. He seemed warm and friendly. He tried to keep his political life and his social life separate. It was not unusual to see him exchange handshakes, smiles, and jokes with men who were his political enemies. But he did not have a national reputation like Andrew Jackson had.
What he was known for and what got him into the vice presidency and then the presidency was that he was Jackson's right-hand man.
Van Buren had been president for just a few days when an economic crisis struck the country. The crisis had been building for months. It really began with the death of the Bank of the United States more than a year before. The bank had been so strong that it was able to control the economy throughout most of the country. It also helped control smaller state banks. It refused to accept the notes or paper money of these banks unless the state banks could exchange the paper for gold or silver money. President Jackson had opposed the Bank of the United States. He vetoed a bill that would have continued it. After the powerful bank closed, a number of new state banks opened. All of them produced large amounts of paper money, many times the amount they could exchange for gold or silver. Business speculators used much of this paper money to buy land from the government. These men bought the land, held it for a while, then sold it for more than they paid. The government soon found itself with millions of dollars of paper money of questionable value. To stop these activities, Jackson had ordered only gold or silver payments for government land. But many banks did not have enough gold to cover the paper notes. At the same time, American agriculture was having trouble. In 1835 and 1837, many crops failed. American traders had to import farm products from Europe, and they had to pay for them in gold or silver. In the spring of 1837, just as Martin Van Buren was taking office, the demand on banks for gold and silver grew too heavy. The banks stopped honoring their promises to exchange their paper money for gold. They said the suspension was just temporary, that it was necessary to stop for a while all payments in gold or silver. The crisis became worse. Many of the weaker state banks closed. Those that stayed open had almost no money to lend. Businessmen could not pay back money they owed the banks, and they could not get loans to keep their businesses open. Many factories closed. Great numbers of people were out of work, and prices rose higher and higher. Most people struggled to buy food and other necessities. The price of flour and meat doubled between 1835 and 1837. Even coal, the fuel people used to heat their homes, cost two times as much. Violence finally broke out at a protest meeting in New York City. Some in the crowd demanded action against the rich traders. About 1,000 people marched to a store, forced their way into it, and destroyed large amounts of flour and grain. Businessmen blamed the government for the economic depression. They said the biggest reason was a decision former President Jackson made. Jackson's order required the government to accept only gold or silver for government land. Opponents said the order had caused fear and mistrust. Even some of Jackson's strongest supporters said it should be lifted. They said the measure had done its job of ending land speculation. Now, they said, it was hurting the economy. Two of President Van Buren's closest advisors urged him to continue the order. Lifting it, they argued, would flood the federal government with worthless paper money. Van Buren was troubled. The federal government had already lost $9 million because of bank failures. The president wanted to make sure the government had enough money, and he wanted this money safe until needed. Yet he did not believe the federal government had the responsibility for ending the depression. And historian Joel Silby says Van Buren did not believe the government had the right to interfere in any way with private business.
He said that over and over again, that the federal government doesn't have the power to do this.
Mr. Silby adds that Van Buren's political philosophy grew out of the beliefs of former President Thomas Jefferson. All of his life, Van Buren claimed to be a Jeffersonian Democrat.
That had very specific meaning to him. Limited government, freedom for people, meaning white males. He was an egalitarian within the limits of those years.
Van Buren also shared Jackson's suspicion of bankers. In general, he believed no group, neither the government nor the wealthy, should have too much power, not even to help the economy. So Van Buren decided to continue Jackson's order. No government land could be bought with paper money. The American economy got worse. The president called a special meeting of Congress. In a message to lawmakers, Van Buren said, "Overbanking and overtrading had caused the Depression." He proposed several steps to protect the government. One of them was for Congress to pass a law permitting the government to keep its own money in the Treasury. America's Treasury Department received money when it collected import taxes and sold land. It used this money to pay what the government owed. The Treasury did not, however, hold the money from the time it was collected to the time it was paid out. The Treasury put the money in private banks. President Van Buren wanted to end this custom. He wanted a law to let the Treasury keep government money in its own secure places. The Whigs criticized Van Buren for thinking only of protecting the federal government and not helping businessmen, farmers, and the states. Some Democrats, who believed strongly in states' rights, also opposed Van Buren's idea. All these opponents provided enough votes in Congress to defeat the proposal. Van Buren tried again the following year to get approval for an independent treasury. Again, the proposal was defeated. Finally, in June 1840, Congress passed a law enabling the Treasury Department to hold government money itself. Van Buren signed what was called the Independent Treasury Bill. But the economic depression continued. Martin Van Buren also faced an international challenge from a surprising place. I'm Steve Ember, inviting you to join us next time for The Making of a Nation, American History, from VOA Learning English.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.